এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখাই কল্যাণের কথা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি কৃপণ যার সামনে আমার আলোচনা হলো কিন্তু সে আমার প্রতি দুরূদ পাক পাঠ করল না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সাহাবিয়ে রসুল এবং তার নাম হল জারির বিন আবদুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে এই বলে পাঠালেন, একটি ঘোড়া ক্রয় করে নিয়ে এসো। ঘোড়া আনা হল, 300 দিরহাম মূল্যে সেটাকে ক্রয় করা হল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে ঘোড়ার চলাফেরা দেখলেন তখন তিনি ইরশাদ করলেন, ঘোড়ার মালিককে বললেন, তুমি কি এই ঘোড়া 400 দিরহামে বিক্রি করবে? সে বলল, আমি রাজি। তিনি সেটার আরও কিছু বিশেষত্বের দিকে লক্ষ্য করলেন, তখন ওই ঘোড়া যা 300 দিরহামে সেটার মালিক নিজের সম্মতি সহকারে বিক্রি করেছিল সেই ঘোড়াকে তিনি 800 দিরহামে ক্রয় করলেন। তাকে জিজ্ঞাসা করা হল, আপনি এমনটি কেন করলেন? তখন তিনি ইরশাদ করলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় হাতে বায়াত গ্রহণ করেছি যে আমি সকল মুসলমানের কল্যাণ সাধন করব। এটা হল ইসলামের সৌন্দর্য, এটা হল ইসলামের শিক্ষা, এটা হল মুসলমানের বৈশিষ্ট্য যা হযরত জারির বিন আবদুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, যে মুসলমানদের উপকার সাধনকারী, কল্যাণ সাধনকারী, মঙ্গল সাধনকারী, অনুধাবনকারী হওয়া উচিত। অন্যের অপারগতার সুযোগ লাভকারী, প্রতারণাকারী, ধোকাবাজ তারা মুসলমান হতে পারে না, এগুলো মুসলমানের বৈশিষ্ট্য নয়। অর্থাৎ এই বিশেষত্বগুলো একজন প্রকৃত এবং উত্তম মুসলমানের মধ্যে এগুলো থাকতে পারে না। আর যাদের মধ্যে এগুলো রয়েছে তারা নিজে নিজের ব্যাপারে চিন্তা করুন যে আমাদের অবস্থা কি। যদি আমরা চিন্তা করি তাহলে আক্ষেপের বিষয় যে আমাদের সমাজের মধ্যে ধোকা, ফ্রড এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষকে তাদের সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের সঞ্চিত পুঁজিকে লুট করা হচ্ছে, তাদের যতটুকু সেভিং রয়েছে অল্প পরিমাণে যেটুকু তারা রেখেছেন তা আত্মসাৎ করা হচ্ছে, তা বক্ষণ করা হচ্ছে, আর ফ্রডের বিভিন্ন পন্থা তা অবলম্বন করা হচ্ছে। তো ইসলাম ধর্মের উত্তম শিক্ষা নিয়ে যখন আমরা জীবন অতিবাহিত করি তখন সেখানে এই ফ্রডের প্রতারণার কথা কল্পনা করা যায় না, আর তা একজন মুসলমানের মধ্যে থাকাও উচিত নয়। বরং আপনি যদি দীন ইসলামের সৌন্দর্যকে দেখেন এবং এর শিক্ষাকে দেখেন তাহলে ধোকা তো অমুসলিমকেও দেওয়া জায়েজ নেই, কোনো মুসলমানকে দেওয়া তো দূরের কথা। আল্লাহ তাআলা আমাদের অবস্থার প্রতি অনুগ্রহ করুন। আমরা অনুষ্ঠানের বিষয়বস্তু রেখেছি ধোকা, ফ্রড। আজ ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে কথা বলব দাওয়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার নিগরান হজরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি আমাদের সাথে রয়েছেন। সাইদি, ধোকা ফ্রড হল আজকের আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু, আর তারপর আপনি যদি এটার শাখা বের করেন তাহলে অনেকগুলো শাখাও বের হবে। আপনার কি মনে হয় এ ধোকা মুসলমানদের মধ্যে কেন ছড়িয়ে যাচ্ছে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। মূল কারণ তো হলো সম্পদের লালসা এবং ক্ষুধাভীতির ঘাটতি। লালসা অনেকেরই থাকে কিন্তু সব মানুষ ধোকা দেয় না। লালসাই ধোকার দিকে নিয়ে যাবে আবশ্যক নয়, কিন্তু বাস্তবতা হলো ক্ষুধাভীতির যে ঘাটতি রয়েছে এবং শরীয়ত এর শিক্ষার যথাযথ জ্ঞান না থাকা, আমি মনে করি যে ধোকা দিচ্ছে সেও জানে যে আমি ভুল করছি। ধোকাবাজ তো এটা সওয়াব মনে করে না, ভুল মনে করে, সে জানে যে আমি যা করছি তা মূলত কি। কিন্তু সে নিজের রব থেকে ক্ষুধাভীতি সম্পন্ন ব্যক্তি হতো তাহলে কি এই কাজ করত? তার মৃত্যুর উপলব্ধি হতো, কবর ও আখিরাতের উপলব্ধি হতো, তার হিসাব দেওয়ার ভয় হতো, যখন হয়তোবা সে শুনেছে মালিকই অমিত দিন, বিচার দিবসের মালিক। কাজেই ধোকাবাজরা আমি মনে করি না, যে কেননা এমন অনেকে অনেক সময় ভুল, বান্দা ভুল করে ফেলে বা অপরাধ করে ফেলে, অনেক সময় সে হয়তো বুঝতে পারে না যে আমি যা করছি তা কতটুকু ভুল বা কতটুকু ভুল নয়। যেমন গীবতের বিষয়টি, সামটাইম গীবতের সংজ্ঞা এবং গীবতের অর্থ উদ্দেশ্যের দিকে লক্ষ্য থাকে না, ফলে বান্দা গীবত করে ফেলে। যখন আমরা বলি যে গীবতের অর্থ এটা এটা, তখন উপলব্ধি করতে পারে। কিন্তু মিথ্যা এমন একটি স্বভাব, যখনই কোনো ব্যক্তি মিথ্যা বলবে না, সে জানে যে আমি মিথ্যা বলছি। কিছু বিষয়ের সংজ্ঞা বা তার ডেফিনেশন বা সেটার অর্থ উদ্দেশ্য জানা না থাকার কারণে বান্দা অজ্ঞাতসারে যে কাজটি করে থাকে, সে অবগত থাকে না যে আমি ভুল করছি, যা করছি তা প্রকৃতপক্ষে ভুল কাজ। কিন্তু কিছু কাজ এমন আছে, যেমন মদ পানকারী মদ পান করে, তখন সে জানে যে আমি মদই পান করছি, তো এটা মানুষ ভুল করে করছে না। তদরূপ ধোকাও মানুষ ভুল করে দেয় না। ধোকা এক প্রকার প্রি প্ল্যান, কেননা মিস্টেক বাই মিস্টেক হয়ে থাকে। কিন্তু যে এই ধরনের জিনিসগুলো যে আছে না, তা প্ল্যান করে করা হয়, সময় নিয়ে মানুষ সেটার ব্যাপারে চিন্তা করে, আর সেটার ব্যাপারে আচ্ছা নিয়ম মাফিক এই ব্যাপারে নির্ধারিত এডুকেশন পাওয়া যায় যে ধোকা কিভাবে দিতে হয়। আমি আপনাকে সেটার ধোকার ব্যাপারে এখন বর্তমান আজ 2026 বা মনে করুন যে 2-5-10-20 বছরের এটার যে নতুন যে ভার্সন এসেছে, ধোকার নতুন নতুন আকৃতি এসেছে, এভাবে বুঝে নিন। অনেক মানুষ হয়তো এতে ধোকা খেয়েছেও। আমি খাবার খাচ্ছিলাম, খাবার খেতে খেতে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ এসেছে, হোয়াটসঅ্যাপের মধ্যে কল এসেছে যে এমন এমন ঘটনা, আপনি আপনার পিন নাম্বারটি পরিবর্তন করে ফেলুন। আচ্ছা, ফার্স্ট টাইম হলো না
আপনাকে,
আমার কাছে এসেছে, আপনি পিন নাম্বার চেঞ্জ করুন। আমি খাবার খাচ্ছিলাম তাই সেদিকে মনোযোগ দেয়নি, এ ধরনের ফোন আসে না। তখন আমি ভাবলাম ঠিক আছে, খাবারের পর দেখছি। 2-3 মিনিট পর আবার কল আসলো, আপনি আপনার পিন নাম্বার চেঞ্জ করেছেন। আচ্ছা, সে সময় যেখান থেকে কল এসেছে, একটি আছে না মানুষের র্যান্ডমলি একটি নাম্বার থাকে, কিন্তু যে প্রতিষ্ঠানে কোড এসেছিল সে প্রতিষ্ঠানের নাম লেখা ছিল, আপনি বুঝতে পারছেন। এখন যে মাত্র সেকেন্ড কল আসলো, আপনি চেঞ্জ করে ফেলেছেন। বললাম এখনো করিনি, কল কেটে দিল। এখন আমার স্ট্রাইক হলো যে দ্যাট ইজ সামথিং ইন দ্য বটম, কিছু তো একটা আছে। অতঃপর হঠাৎ করে আমার এটা মনে পড়লো যে এ ধরনের প্রতিষ্ঠান মানুষকে মেসেজ করে। আসলে এ ধরনের প্রতিষ্ঠানগুলো আছে না, যেগুলো এ ধরনের, উদাহরণস্বরূপ ব্যাংকিং রয়েছে বা এরকম আরো অফিসিয়াল প্রতিষ্ঠান রয়েছে, মানুষ অধিকতর ব্যাংকিং নিয়ে খেলা করে, ব্যাংকিং সেক্টরসের নামে তারা খেলা করে থাকে, কেননা মানুষের টাকা তো সেখানেই থাকে। তো এমনটি হয়। কিছুদিন আগে আমার কাছে মেসেজ এসেছে, বুঝে নিন যে ইদানিং এর কথা বলছি, রমজানের মধ্যে, আপনার এটা এটা আছে না, এমন এমন হয়ে গিয়েছে, কাইন্ডলি আপনি এটা চেঞ্জ করুন। আচ্ছা, আমি আচ্ছা সেটা স্বাভাবিক নাম্বার ছিল, তো আমি বুঝে গেলাম যে এই পরিবর্তন করার জন্য যদি সামান্য সম্মতি দেই, তাহলে তারা আমার অপেক্ষায় বসে আছে, তাদের হয়তো সিস্টেম করা আছে যেভাবে হোক না কেন। তখন আমার একটি মেসেজের কথা মনে পড়ে, যে প্রতিষ্ঠানগুলো আছে না, এই প্রতিষ্ঠানগুলো কখনো প্রথমত হোয়াটসঅ্যাপ করবে না, তারা কখনো হোয়াটসঅ্যাপ করবে না, এই প্রতিষ্ঠানগুলো হয়তো আপনাকে এসএমএস করবে বা আপনাকে কল করবে। অধিকাংশ তাদের যে আপনার সাথে যোগাযোগ হয়ে থাকে, তা ইমেলের মাধ্যমে হয়ে থাকে। ইমেল এখনো পৃথিবীতে অনেক বেশি সেফ অ্যান্ড সিকিউর যেই প্ল্যাটফর্ম মনে করা হয়, তা ইমেলকেই মনে করা হয়। অ্যাম্বাসিসের মাধ্যমে নিয়ে নিন, ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়ে নিন, বা এ ধরনের যত প্রতিষ্ঠান রয়েছে, তা থ্রু ইমেল আপনি লক্ষ্য করবেন, তারা যখনই আপনার কোনো কিছু রেজিস্টার করে, তখন আপনার থেকে ইমেল নাম্বার নিয়ে নেয়, আপনার ইমেল নাম্বার আমাদেরকে দিয়ে দিন। এখন আপনার কাছে অপশান থাকে, আপনি ইমেল এবং এসএমএস উভয়টি দিয়ে দিন, আর উভয়টি করা উচিত, আমার সিদ্ধান্ত তো এটাই থাকবে। কেননা আপনি যখন কোনো আউট অফ কান্ট্রিতে ট্রাভেল করেন, সেখানে আপনার সাথে আপনার লোকাল যে নাম্বার থাকে সেটা অ্যাক্টিভেট হয় না সামটাইম। তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার সাথে প্রতিষ্ঠান যোগাযোগ করছে বা আপনার সাথে ভুল কিছু হচ্ছে কিনা? আপনি দেখবেন যখন আপনি নিজেই নিজের মোবাইলে আপনার নিজের অ্যাকাউন্টেই ভুল পাসওয়ার্ড দিয়ে বা আপনি ভুল কোনো কিছু করে ফেললেন, ফরগেট হয়ে গিয়েছে, তখন কিছুক্ষণের মধ্যে আপনার কাছে অটোমেটিক অ্যালার্মিং চলে আসে, আপনার কাছে SMS চলে আসে, আপনার কাছে ইমেল চলে আসে যে আপনার অ্যাকাউন্টের সাথে এমনটি হচ্ছে। তখন আপনি বুঝে যান যে এটা আমি। আর যদি আপনি কিছুই করছেন না, আপনার মোবাইল এভাবে রাখা আছে, আপনার ল্যাপটপ সামনেই রাখা আছে, আপনার সব কিছু এমনিতেই রাখা আছে এবং আপনি কিছুই করছেন না, তারপরও দেখলেন যে আপনার অ্যাকাউন্টে আমার ডিভাইস আমার অমুক জিনিসে কে হস্তক্ষেপ করছে, এর নির্দিষ্ট একটি নাম রাখা হয়েছে এই যুগে, সাইবার ক্রাইম নাম রাখা হয়েছে। সাইবার ক্রাইমের মাধ্যমে এত ফ্রড হচ্ছে এভাবে বুঝে নিন যে অর্থাৎ মানুষের কি চুরি করবে, অর্থাৎ চোরকে ঘরে প্রবেশ করতে হয় না, তারা আপনার নেটের মাধ্যমে আপনার মোবাইলের মাধ্যমে আপনার এ ধরনের যত কিছু আছে তার মাধ্যমে করে থাকে। এটারও সম্পূর্ণ এডুকেশন রয়েছে, সম্পূর্ণ লাইন আছে, পূর্ণাঙ্গ ফিল্ড আছে। আর আমি যদি বলি এদিকে সম্ভবত অসংখ্য মানুষ ইনভলভ, তাহলে আমি মনে করি এটা ভুল হবে না। আর অসংখ্য মানুষকে প্রতিনিয়ত লুণ্ঠন করা হচ্ছে, আর প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে বা এই ধরনের আরো যত ফাইন্যান্স রিলেটেড, কেননা ফাইন্যান্সের জন্যই তো এসেছে না, আর কিসের জন্য এসেছে? আপনার যদি এই ধরনের কোনো প্রপার্টি থাকে বা যে কোনো কিছু, তার উদ্দেশ্য হলো আপনার সম্পদ। আর আপনার দুর্বলতা হলো আপনার এমন এই ইনফরমেশনগুলো যে আপনি যখনই তাকে সেই ইনফরমেশনের দিকে নিয়ে যান, তখন অলরেডি মনে করুন যে তারা বসে আছে নিজেদের কম্পিউটারকে নিয়ে, গভীরভাবে দেখছে যে সে আসবে, আর যখনই অর্থাৎ সে কোনো তথ্য দিবে তখনই আমরা সেটা হ্যাক করে নেব এবং আমরা সেটার ভিতরে প্রবেশ করব। আমার প্রিয় ইসলামী ভাইরা, আমি এটা বিশেষ করে ওই সকল লোকদের জন্য বলছি যারা এই পর্যায়ে আছেন, যারা এগুলো করেন, এর মধ্যে মেল ফিমেল সবাই অন্তর্ভুক্ত, আর ছোট বড় সবাই অন্তর্ভুক্ত, সবল দুর্বল অর্থাৎ একদম নিম্ন শ্রেণী, যেমন ধরুন অতিশয় দরিদ্র একটি শ্রেণী রয়েছে, তারা এই বিষয়গুলোতে এত বেশি ইনভলভ হয় না, তাদের কাছে এত ব্যাকআপই থাকে না, তাদের কাছে এত সঞ্চয় থাকে না, বলে যে নাই তো কি নিয়ে যাবে, পকেট কাটলে তো আমার পকেট থেকে রুমালি বের হবে, আর আল্লাহওয়ালা ব্যক্তির পকেট কাটলে সেটা থেকে তাসবিহ বের হবে, তাসবিহ নিয়ে সে আল্লাহর জিকির করতে থাকুক, হয়তোবা সে হিদায়ত পেয়ে যায়। কিন্তু অল্প স্বল্প যাদের কাছে আছে, তারা ব্যাংকিংয়ের মাধ্যমে নিজের টাকা রাখে, ব্যাংকের মধ্যে টাকা রাখে, অন্য কোনো মাধ্যমে টাকা রাখে। গত কয়েকদিন পূর্বে আমার কাছে হোয়াটসঅ্যাপে পোস্ট এসেছে, একটি সংবাদ এসেছে যে ব্যাংকের লকার লুট করে নিয়ে গেল। লকার, ব্যাংকের লকার, সম্ভবত 10 কোটি টাকার সম্পদের খবর ছিল, যদি আমি ভুল না করে থাকি 10 কোটি টাকা লুট করার খবর ছিল, ব্যাংকের লকার। আমার কাছে পোস্ট এসেছে, সত্য মিথ্যা আল্লাহই ভালো জানেন। এটা নিত্যদিনের সমস্যা, প্রতিষ্ঠানগুলো মাথায় হাত দিয়ে বসে আছে যে এই লুণ্ঠনকারী থেকে কিভাবে বাঁচবে। চোর, ডাকাত, ধোকাবাজ, ফ্রড, আপনি যেই নামে ডাকবেন কম হবে। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত বলে দিয়েছেন যে যারা ধোকা দেয় তারা আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার প্রতি লক্ষ্য করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে যাচ্ছেন আর তার সামনে শস্যের স্তূপ রাখা রয়েছে, তিনি সেগুলোর ভিতরে স্বীয় হাত মোবারক প্রবেশ করালেন, তখন ভিতরে ভেজা ছিল, তখন তিনি হাত বের করে ইরশাদ করলেন এটা ভেজা কেন। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রাতে যে হালকা হালকা যে কুয়াশা পড়ে বা শিশির পড়ে তার কারণে এগুলোর মধ্যে ভিজা ভাব চলে এসেছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা এইভাবে ইরশাদ করলেন যে ভেজা অংশ উপরে কেন রাখুনি, যেন মানুষ দেখতে পারে। আচ্ছা, ধোকা সম্পর্কিত এই ধরনের যত হাদিস আছে না, এর মধ্যে আমরা নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইরশাদ পাই, পাশাপাশি চলতে থাকে যে সেই মুমিন যে নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করে। এখন চিন্তা করুন যে আপনাদের মধ্যে এবং আমাদের মধ্যে কি কেউ এটা পছন্দ করবে যে আমাকে ধোকা দেওয়া হোক। এটা আমি ধোকার একটি প্রকার উল্লেখ করছি। আজকাল যা কিছু হচ্ছে এবং নির্ধারিত নিয়মে এই বিষয়ে কাজ হচ্ছে, পুরো বিশ্ব উদ্বিগ্ন, আমি আপনাকে সঠিক বলছি, বিশ্ব উদ্বিগ্ন যে ভাই, আচ্ছা এক রাস্তা বন্ধ করা হয়, কোনো প্রফেশনাল খুঁজে বেড়ায় যে ভাই বাঁচাও এই চোর থেকে, ভাই স্পষ্ট যে পুলিশ এই চোরকে কোথা থেকে ধরবে। পুলিশ তো তখন ধরবে যখন তাদের ঠিকানা জানতে পারবে, আর তাদেরকে যদি বলেন তাহলে পুলিশ এসে প্রমাণ সহকারে তাদেরকে ধরবে, কিন্তু তারা তো রাস্তায় ঘুরে বেড়ায় না, বিল্ডিংয়ে উঠে না, এদিক সেদিক বেড়ায় না, তারা আপনার সেই ইন্দুক তো আর খুলছে না, সে তো নিজের ঘরে থেকে বিশ্বের যে কোনো কোনায় বসে থাকা ব্যক্তি এই ধরনের কৌশল অবলম্বন করতে থাকে। আর সেটা যথানিয়মে শিখে বসে আছে এ কাজ কীভাবে করতে হয়। আর এই ক্ষেত্রে যদি আমরা একটু অসতর্ক হই তাহলে শেষ, আল্লাহ পাক কল্যাণ করুক, তারা লুণ্ঠন করে নিয়ে যায়। এখন দেখুন, যার কাছে 2-5-10 লাখ টাকাই আছে, এটাই তার সঞ্চিত পুঁজি, তার কাছ থেকে কোটি টাকা কিভাবে লুটবে? তার কাছে নেই, কিন্তু এই 10-5 লাখ টাকাই তার জন্য কোটি টাকা, এটাই তার সঞ্চিত পুঁজি, এটা দিয়ে তাকে তার সব কিছু নির্বাহ করতে হয়। এখন সেদিকেও তার লক্ষ্য করা উচিত। কাজে এই ধরনের যারা আছে তাদের এটা থেকে বাঁচার মাধ্যম শুধু এটাই যে আপনি আপনার মোবাইলে আগত এই যাবতীয় যে কোনো কল বা এই ধরনের যে কোনো হোয়াটসঅ্যাপ বা মেসেজ আপনি তা একেবারে এড়িয়ে চলবেন। ব্যাংক SMS করে থাকে যে অমুক ব্যাংক আপনার নিকট কখনোই আপনার ব্যাপারে এই এই তথ্য গ্রহণ করবে না, নাথিং, এটা ব্যাংক আপনাকে লিখিত আকারে প্রদান করে থাকে। যখন ব্যাংক নিজেই বলছে যে আমরা আপনার কাছে এই জাতীয় কোনো তথ্য চাইবই না, সেটা তো আপনি যখন তাদেরকে ফোন করেন, আপনার কোনো কিছু পরিবর্তন করতে হয়, ইভেন আপনি দেখুন আপনি আপনার মোবাইলের মাধ্যমে যখন ফোন করেন, মোবাইলের যে কি বলা হয় না সার্ভিসেস রয়েছে, আপনি তাদের কাছে ফোন করেন যে আপনার সেখান থেকে কোনো তথ্য নিতে হয় বা কোনো কিছু চেঞ্জ করতে হয় বা আপনার কোনো পাসওয়ার্ড বা পাসকোড পরিবর্তন করতে হয়, তখন নিয়ম অনুযায়ী আপনি যখন ফোন করেন তখন প্রথমে তারা আপনার ইনফরমেশন নেয়। আচ্ছা, আপনি মোবাইল থেকে সেখানেই ফোন করেছেন যেখানে আপনার ফোন করার কথা, এই ফোন আপনার কাছে আসেনি, আপনি সেখানে ফোন করেছেন যেখানে করার কথা, আপনার কাছ থেকে ইনফরমেশন নিবে, আপনার মায়ের নাম নিবে, আপনার জন্ম তারিখ নিবে, আপনার আইডি কার্ড তারা চাইবে, এগুলো ইনফরমেশন নিয়ে তারপরে বলবে কি সহযোগিতা করতে পারি, তারা ভেরিফিকেশন চায়, ঠিক আছে, কিন্তু তারা কখনো আপনার ভেরিফিকেশনের জন্য মেসেজ করবে না যে আপনি আপনার ভেরিফিকেশন দিন, কেননা তারা নিজেই আপনাকে এই ব্যাপারে বলে দিয়েছে যে আমরা এটা করব না,
নিজেরা ফোন করবে না, নিজেরা ফোন করে কিছু চাইবে না,
তারা করবে না, তাদের এটা প্রোটোকল। আর এই সব কিছু তারা আমাদের নিরাপত্তার জন্য করেছেন, তাদের কাছে আমাদের জিনিস রাখা আছে না, কাজেই বাঁচার ইচ্ছা থাকলে একটু পরিচিতি তৈরি করুন। এ ধরনের ডিজিটাল যত ক্রাইম রয়েছে, সাইবার ক্রাইম রয়েছে, এবং এই ধরনের যে কাজগুলো হচ্ছে যেখানে তারা একদম মিষ্টি মুখ করে আসে এবং আপনাকে লুট করে নিয়ে যায় বা আপনাকে এমন জিনিস দিয়ে দেয় যে আপনার অমুক স্থানে অমুক জিনিসে আপনার এটা হয়ে গিয়েছে, এত টাকা পুরস্কার আপনি জিতেছেন, সুতরাং আপনি দয়া করে আপনার নাম্বারটি পাঠান, আমরা আপনার অ্যাকাউন্টে এত টাকা ট্রান্সফার করে দিব, আপনি এটা দিলে আমরা ওটা দিয়ে দিব, তার ইনফরমেশন নিয়ে আপনার সামনে এক প্রকার টপ ফেলে, যেন মাছ এসে টপ খায় এবং বড়শিতে ফেসে যায়। আচ্ছা, এভাবে অনেক মানুষ ফেসে গিয়েছে। আর এই ধরনের মেসেজেস বা এমন কোনো ব্যক্তি কি আপনার ঘরে বসে বসে 10-20 লাখ টাকার পুরস্কার দেওয়ার জন্য চলে আসবে? আপনার কি হয়ে গিয়েছে? অর্থাৎ ভাই, কেন আপনারা এইভাবে ধাবিত হয়ে যান? তো এই অনুষ্ঠান আমরা এই জন্যই করেছি যেন আপনার কাছে ভবিষ্যতে আগত যে কোনো মোবাইল, SMS বা হোয়াটসঅ্যাপ বা ফোন বা এই জাতীয় যত টুলস রয়েছে এর মাধ্যমে যত প্রকার আপনার সাথে এবং আমার সাথে যত প্রতারণা হতে পারে সে অনুযায়ী কিছু বিষয় আমরা আলোচনা করব, পরবর্তীতে যখন এমন মুহূর্ত আসবে তখনও সময় হলে বলবো। এই বিষয়ে যদি আপনার মস্তিষ্কে যারা দেখছেন শুনছেন যদি আপনি জেনে থাকেন যে মার্কেটে এমন আরও 10টি বিষয়ে হয়তো ইমরানের কাছে ইনফরমেশন পৌঁছায়নি আর ডেফিনেটলি নাও পৌঁছাতে পারে, পৃথিবীতে 1000 রকমের প্রতারণা হয়ে থাকে, তাহলে সব কিছুর ব্যাপারে তো আর অবগত নই, দু একটির ব্যাপারেই জানা থাকে, কিন্তু মার্কেটে ফ্রডের এত ধরন ইন্ট্রোডিউস হয়ে গিয়েছে যে কি বলবো, কোনো ফ্যাক্টরি কোনো প্রোডাক্ট বের করলেই ফ্রড বের হয় ভাই, প্রতিনিয়ত ফ্রডের নতুন নতুন ধরন উদ্বুদ্ধ হচ্ছে, আমরা কোনো প্রোটেকশন গ্রহণ করলেই সেক্ষেত্রে আমরা ফ্রডের শিকার হই, প্রোটেকশন গ্রহণ করলে সেটাতে ধোকা শিকার হই, ফলে মানুষ ফেসে যায়। তো দু একটি ঘটনা পৃথিবীতে ঘটে, সে ব্যাপারে অবগত হই, তারপর সেটা থামানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়। তো এইভাবে চলছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ধোকার সম্মুখীন হওয়া থেকে আল্লাহ পাক সুরক্ষিত রাখুক এবং আল্লাহ পাক ধোকা দেওয়া থেকেও বাঁচা।
আমিন।
এ বিষয়ে একটি হাদিস যদি আপনি প্রশ্ন থাকলে ঠিক আছে, না হলে আমি একটি হাদিস বর্ণনা করব। কল
রয়েছে, আপনি হাদিস বর্ণনা করুন, তারপর সামনে অগ্রসর হব।
একটি হাদিস পড়ছিলাম যে যে মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না। আমি এই হাদিসের যে ব্যাখ্যা অধ্যয়ন করলাম তা খুবই চমকপ্রদ ছিল। অর্থাৎ আপনি কিভাবে ধোকা খাচ্ছেন, এক ব্যক্তি আপনাকে ধোকা দিয়ে দিল, আপনি পুনরায় কিভাবে বিশ্বাস করে ফেললেন? একজন মমিন একই গর্তে দুইবার দংশিত হয় না, একজন আপনাকে ধোকা দিয়ে দিল কিন্তু পুনরায় আপনি তার কাছে ধোকা খাচ্ছেন, আবারও তাকে বিশ্বাস করছেন। অর্থাৎ মমিন যে আছে না, মমিন সরল হয়ে থাকে, কিন্তু মুমিন বোকা হয় না, এটা স্মরণ রাখবেন। ও ভাই, আমরা সরল মানুষ। ভাই সরল মানুষ হও, বোকা কেন হচ্ছ? আপনাকে বোকা সাজার অনুমতি কে দিয়েছে? আমি আপনাকে আরো একটি প্রকার বর্ণনা করে দিচ্ছি। আপনাকে এক ব্যক্তি আপনার নাম উচ্চারণ করলে কি সমস্যা হবে?
একদম কোনো সমস্যা
নেই। ওকে, ঠিক আছে। টি নিয়ে নিবে, কতটুকু নিয়ে নিবে? আপনার থেকে এক ব্যক্তি সালমান ভাই 1 কোটি টাকা নিল এবং আপনাকে বলল যে আমি আপনাকে 4 লাখ টাকা দেব, আপনি খুশি হয়ে যাবেন? আপনি কেন ভাববেন না যে 4 লাখ টাকা, 1 কোটিতে 4 লাখ টাকা কিভাবে দিবে? 4 লাখ আমাকে দিলে নিজে কি লাভ করবে?
সেটা তার মর্জি, যেখান থেকে ইচ্ছে দিবে।
হ্যাঁ,
আমার কি, আমি
পেলে হলো 4 কোটি
টাকা পাবো, 4 লাখ পাবো।
আপনি একটি সুন্দর কথা বলেছেন, যেখান থেকে ইচ্ছে দিবে, কেননা আপনার উদ্দেশ্য এটাই ছিল। আপনি তাকে 1 কোটি টাকা দিয়ে দিলেন, এখন তার যেখান থেকে ইচ্ছা দিবে। তো আপনার দেয়া 1 কোটি টাকা হতে সে আপনাকে মাসে 4 লাখ টাকা দিবে। আচ্ছা, আপনার ফোন করা লাগবে না 2-1 তারিখের মধ্যে? আরে ভাই, আপনি অ্যাকাউন্ট নাম্বার দিন, আপনার ফোন করার বা আপনার আমাকে স্মরণ করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিন, সালমান ভাই আপনার অ্যাকাউন্টে 4 লাখ টাকা প্রথম 5 তারিখের মধ্যেই যোগ হয়ে যাবে। জবান তো জবানই, চিন্তা করার কোনো কারণ নেই। 4 লাখ টাকা দেখে আপনি খুশি হয়ে গেলেন, তারপর দ্বিতীয় মাসেও 4 লাখ টাকা আসলো, আপনি খুশি হয়ে গেলেন, তারপর তৃতীয় মাসে 4 লাখ টাকা আসলো, খুশি হয়ে গেলেন। আচ্ছা, 1-1.5 মাসে আপনার পজিশনও উন্নত হতে লাগলো, 4 লাখ টাকা চলে এসেছে। আপনার কাছে 4 লাখ টাকা চলে আসলে আর কি চাই? আপনি বললেন, ভাই সৎ একজন মানুষ পেয়েছি, ভালো মানুষ, প্রতি মাসে টাকা পাঠিয়ে দেয়, এত মুনাফা দিচ্ছে, বিশ্বাস করো আর কে এত মুনাফা দিবে? আর আপনি আপনার বন্ধুকেও রাজি করালেন, আপনার ভাইকেও রাজি করালেন, আপনার দুলাভাইকেও রাজি করালেন, আচ্ছা আশেপাশের মানুষদেরকেও রাজি করালেন। এভাবে আপনি তার কাছে প্রায় আরো 5 কোটি টাকা পাঠিয়ে দিলেন। আপনি তাদেরকেও, ভাই না ভাই, দেখুন সালমান ভাই আপনার কাছে আছে, সবার সাথে করি না ভাই, আমাদেরও সমস্যা হয়, এমনকি সালমান ভাই কারো প্রতি এত ভরসাও করিয়েন না, আকপিচ হয়ে যাবে। ভাই আপনি কত সৎ মানুষ ভাই। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, দেখুন সালমান ভাই এরপর কিন্তু আর এত টাকা নিব না, আর না, আমি আমি এই কাজ বেশি করতে পারবো না। অনেক লোক আছে ভাই, সবাইকে উত্তর দিতে হয়, মরতেও তো হবে না ভাই, আমার উপর যেন কারো বোঝা না থাকে। আচ্ছা ঠিক আছে সালমান ভাই, নামাজের সময় হয়ে গিয়েছে, আমাকে নামাজ পড়তে হবে, তারপর সূরা ইয়াসিনও পড়তে হবে। এখন বলছেন যে ভাই আমি তাকে আরো 10 কোটি টাকা লাগলেও আমি এনে দিব। আচ্ছা, এখন আপনি অনেকের টাকা তার কাছে জমা করেছেন, ততদিন আপনার কাছে আরো 4 লাখ টাকা চলে এসেছে, কত মাসের এসেছে? 4 মাসের। 4-4 করে কত হলো?
16 লাখ টাকা।
16 লাখ টাকা হয়ে গেল, ঠিক আছে। এখন তাদেরকেও সে 1-2 মাসের টাকা দিল, আপনার সাথে তাদেরকেও চালাচ্ছে, তাদের 2 মাস হয়ে যাবে এবং আপনার 4 মাস হয়ে যাবে। এখন তার কাছে আপনার 80 লাখ টাকা অবশিষ্ট আছে। কেন? কেননা সে আপনার টাকা থেকে আপনাকে 4 লাখ টাকা দিচ্ছিল এবং আপনি আপনার 4-4 লাখ টাকা গ্রহণ করে তাকে আরও 4 কোটির ব্যবস্থা করে দিলেন, তার কাছে 5-6 কোটি টাকা হয়ে গেল। তাদেরকেও সে 2 মাস পর্যন্ত 4-4 লাখ টাকা করে দিয়েছে, হতে পারে তারাও আপনাকে জিজ্ঞাসা না করেই আরো 1-2 কোটি টাকা পাঠিয়ে দিয়েছে। সে আর 10 কোটি টাকা পেয়ে ভাবলো ভাই অনেক হয়ে গিয়েছে, টিকিট ইত্যাদি করে হয় পালিয়ে যায়, না হয় কান্না করতে করতে আপনার কাছে আসবে। দেখুন আমি নিষেধ করেছিলাম না সালমান ভাই, হয়ে গিয়েছে না, সে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, দেখলেন লস হয়ে গেল, এখন বলেন আমি কি করব? একেবারে নেই, আমার কাছেও নেই, আমারটাও নিয়ে গিয়েছে, আমি নিজে 3 কোটি টাকা দিয়েছিলাম, আমি তো আর একা কিছু করতাম না। আপনার 1 কোটি, তার 1 কোটি, এভাবে 10-20 কোটি টাকা নিয়ে সে ব্যক্তি বসে আছে, সামান্য কান্নাকাটি করবে, 2-4 লাখ টাকার অশ্রু ভাসিয়ে দিবে আর এগুলো করবে। আমার প্রশ্ন হলো, আচ্ছা আপনি একজনের কাছে গেলেন কান্না করতে করতে, যে ভাই এখন কি করব, সে আপনাকে প্রথম প্রশ্ন করবে, মার্কেটের লোক হলে প্রথম প্রশ্ন করবে, ভাই 4 লাখ টাকা কে দেয়? আপনি বলবেন আমার কি, যেখান থেকেই দিক। সে বলবে ঠিক আছে, আপনার টাকা থেকে আপনাকে দিয়েছে, আপনারই স্বপ্ন ছিল, আপনারই আকাঙ্ক্ষা ছিল, আমাকে যেখান থেকেই দিক। ভাই আপনি কোথায় টাকা দিবেন, 4 লাখ টাকা কিভাবে দিচ্ছে? 1-1.5 লাখের বেশি আমদানি হয় না ইনভেস্টরের, এটা স্পষ্ট যে আপনি আমাকে 1 কোটি টাকা দিবেন, আমি যদি 1 কোটি দিয়ে বিজনেস করি তো আমি সেখান থেকে ডেফিনেটলি আমার প্রফিট রাখবো কি না, ঠিক আছে। আপনি যদি ইনভেস্টর হন এবং বুঝে নিন যে আমি যদি ওয়ার্কিং পার্টনার হই এক প্রকার, তাহলে আমারও লাভ হবে নাকি হবে না, আমার সাথে আরও লোকও কাজ করছে, তাদেরকেও কিছু দিব নাকি দিব না? আপনাকে যদি সব দিয়ে দিই তাহলে আমি কি খাবো? ঘোড়া ঘাসের সাথে বন্ধুত্ব করে নিলে খাবি কি ভাই? তো এতগুলো টাকা, অর্থাৎ 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 10-20 লাখ টাকা, 10-20 লাখ টাকা তো দেওয়াই উচিত নয়। জানি না মানুষ এত অল্প টাকা কেন দিয়ে দেয় বেচারা। 10-20 লাখ টাকার কথা যদি বলি তাহলে মার্কেটে বর্তমানে এর কোনো ভ্যালুই নেই, দেখাই যায় না। এখন আমি সালমান ভাইয়ের সাথে যে একটি ডেমো করে দিলাম, আপনি বিশ্বাস করুন অসংখ্য লোক আছে যারা মানুষকে এইভাবে ধোকা দিচ্ছে। আপনি কমপক্ষে 2 জন অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করুন। আপনি পরামর্শ করেন না ভাই, কেউ জেনে যাবে আমার ইনভেস্ট ভালো মুনাফা আসবে, ও ভাই ভালো মুনাফা আসবে না, বরং আপনার মূলধন সহকারে নিয়ে যাবে। জিজ্ঞাসা করে নাও, জেনে শুনে নাও, আর তাকেও জিজ্ঞাসা করে নাও আপনি কি ব্যবসা করবেন, কোথায় লাগাবেন, আপনার দোকান কোথায়, আপনার ব্যবসা কোথায়। আর আল্লাহ না করুন যদি আমার টাকা, কথা বলে নিন কি সমস্যা, তার খারাপ লাগবে? আর যদি খারাপ লাগে লাগুক, কাল আপনার কাছে তার খারাপ লাগাটা গ্রহণযোগ্য হবে না, আপনি নিজেই খারাপ হয়ে বসে থাকবেন। এমনকি তার কাছ থেকে লিখিত চুক্তি করে নিন এবং কয়েক ব্যক্তি থেকে জিজ্ঞাসা করে নিন যে ভাই এই ধরনের ব্যবসা ইনভেস্ট করলে কোনো সমস্যা হবে না? তো হতে পারে সেটা কোনো ব্যবসাই না। এই ধরনের লোকেরা সার্ভিসেস এর জগতে বসবাস করে। আমি নাম নিচ্ছি না, সতর্কতা স্বরূপ নাম নিতে চাচ্ছি না। তারা সারা জীবন প্রতিষ্ঠানে চাকরি করেছে এবং সার্ভিসেস এর চাকরি করেছে। তাদের যখন রিটায়ারমেন্ট হয় তখন তাদের কাছে কিছু টাকা থাকে, 50-60 লাখ টাকা, 1-2 কোটি টাকা থাকে। তাদের কাছে যখন টাকা আসে তখন তারা টাকা নিয়ে মার্কেটে চলে আসে। আর আমি এমন অনেক দেখেছি, এমনিতেই তো তাদের বয়স 50-60 বছর হয়ে যায়, যে বয়সে রিটায়ার হয়, আর তারা কিছু না কিছু ক্যাপিটাল সঞ্চয় করে থাকে এবং 5-10 বছরের মধ্যে তারা একেবারে শূন্য হয়ে যায়, মানুষ তাদেরকে লুণ্ঠন করে নিয়ে যায়। বা তারা কিংবা এমন ব্যক্তিরা ধোকা খায় না কিন্তু নিজের স্বল্প জ্ঞানের কারণে ক্ষতি করে বসে, যে তারা সেখানে ইনভেস্ট করে যেখানে করা উপযুক্ত নয়। দোকান ক্রয় করে ফেলবো, বুকিংয়ে টাকা দিয়ে দিব, ফ্ল্যাটে টাকা লাগিয়ে দিবে, কোনো প্লটে টাকা লাগিয়ে দিবে, কিন্তু মার্কেট সার্ভে, মার্কেট রিসার্চ যাকে বলা হয়, সেদিকে তাদের মনোনিবেশই থাকে না। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করা যাবে না প্রিয় ইসলামী ভাই, যখন চোখ বন্ধ হবে তখন এমনিতে আপনার কোনো কিছুর প্রয়োজন পড়বে না, আমলেরই প্রয়োজন পড়বে। এখন আপনি জীবিত আছেন, চোখ খোলা রাখুন ভাই, আপনি কারো ব্যাপারে চোখ কেন বন্ধ করেন? এমনকি আপনার ছেলেও যদি আপনার কাছে চায়, শুনে নিন, আমি বসে আছি, পিতা যাবেই আছেন, ছেলে বলছে আব্বু ইনভেস্ট করবো আমাকে টাকা দাও, তো ছেলেকে জিজ্ঞাসা করুন কোথায় ইনভেস্ট করবে না, অনেক সময় বুঝে আসে না। আচ্ছা, ছেলেরা অসন্তুষ্ট হওয়ার প্রয়োজন নাই ভাই, ঠিক আছে, যদি বুঝে না আসে, না আসলো, এটা প্রতিটি বিষয়ে জেনে নিন কোথায় কিভাবে। আচ্ছা, তথ্য নিয়ে নিলেন, আপনি দেখলেন যে ভাই এমন ব্যবসা, এটা দোকান, এটা জায়গা, এটা এ হলো তার ব্যাকগ্রাউন্ড, তার চেনা জানা কিছু মানুষ আমার পরিচিত, আর সব কিছু ঠিক আছে। এখন সব কিছু হয়ে যাওয়ার পর লিখে নিন এবং নিজের কাছে একটি প্রমাণ রেখে নিন। লেখার পর হাত জোর করে বলছি, আমার কথাটি রাখবেন, হাত জোর করে বলছি, কোনো মুফতি ইসলামের নিকট গিয়ে জিজ্ঞাসা করে নিন যে আমি তার সাথে এই চুক্তি করছি, তা সারিভাবে জায়েজ কিনা। দেখা গেল লাভ চলে আসলো, ধোকাও দেয়নি, কিন্তু যা এসেছে সবই নাজায়েজ এবং হারাম। এগুলো আপনার বা আমার কোন কাজে আসবে? মনে করুন আমি 10-15 মিনিট আপনার সাথে কথোপকথন করলাম, ডেমো দিয়েছি, যদি আল্লাহ পাকের অনুগ্রহ সাথে থাকে এবং আপনি আমার উল্লেখিত কতিপয় বিষয়কে সিরিয়াস মনে করেন এবং আরও কিছু প্লাস করতে পারেন, আমি এত ছোট একটি অনুষ্ঠানের মধ্যে আপনাকে 20-30টা উদাহরণ দিতে পারবো না, অনুরূপ 2-1টি উদাহরণই দিতে পারবো। যদি 20-30টি উদাহরণ দিতে বসি তাহলে আমাদের এই বিষয়ে দৈনিক একটি অনুষ্ঠান হয়ে যাবে, কেননা মার্কেটে ধোকার ধরন অনেক ভিন্ন, ধরন অনেক ভিন্ন। অর্থাৎ এটা তো টাকার মধ্যে ধোকা, তাই না? সম্পর্কের মধ্যে মানুষ ধোকা দেয়, মানুষ বিয়ে করেও ধোকা দিয়ে দেয়,
আল্লাহর পানা।
আর বুঝে নিন দুনিয়াতে কেমন কেমন ধোকা আছে, অর্থাৎ মিথ্যা চাকরির নামে ধোকা দিচ্ছে, পাসপোর্ট নকল বানিয়ে দিচ্ছে, নকল ভিসা লাগিয়ে দিচ্ছে, জানি না আপনাকে কি কি দেখিয়ে আপনাকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেয়, অমুক জায়গায় পাঠিয়ে দেয়, বাস্তবে সেখানে কোনো কিছুই নেই কিন্তু সে টাকা খেয়ে বসে থাকে। ধোকার এত এত প্রকার আছে, ফ্রডের এত ধরন, এগুলো অর্থাৎ চোখে ধুলো দেওয়ার প্রকার আছে যে আমি আপনাকে বলতে পারবো না। এর মধ্যে অনেক সময় ধর্মাবলম্বী মানুষ পাওয়া যায়, তারা ধর্মাবলম্বী হয় না কিন্তু তারা জানে যে মানুষ আমাদের ধর্মীয় পোশাকের মাধ্যমে ধোকা খাবে, তারাও ধোকা দিয়ে থাকে। প্রকৃতপক্ষে তারা ধর্মাবলম্বী থাকে না, কেননা প্রকৃতপক্ষে যে ধর্মাবলম্বী হবে এবং ইসলাম ও দিনের অনুসারে চলবে সে কখনো ধোকা দিবে না, সে আল্লাহকে সর্বদা ভয় করবে। প্রত্যেক কালোকোট পরিধানকারী কি আইনজীবী হয়ে যায়, বা প্রত্যেক সাদা পোশাক পরিধানকারী ডাক্তার হয়ে যায়? আর আপনি মনে করেন সে ডাক্তার হয়ে গিয়েছে, এটা আবশ্যক নয়, সে তো ডাক্তারের পোশাক পরেছে যেন মানুষ ধোকা খায়,
আল্লাহর পানা।
এটা বোঝানোর জন্য বলছি, আর আমার এই উদাহরণ আপনার বুঝে চলে আসবে যা আমি উল্লেখ করেছি।
আল্লাহ করুন আমাদের বুঝে চলে আসুক, অত্যন্ত উপকারী আলোচনা করেছেন। আমিও এ টপিকে আরও কিছু বিষয়ে চিন্তাভাবনা করে এসেছিলাম যেগুলো ব্যাপারে আপনার সাথে আলোচনা করব। হাজি সাহেব, মানুষ ৪০-৪০ লক্ষ টাকা লাগিয়ে ধ্বংস ক্রয় করছে। ৪০-৪০ লক্ষ টাকা ইনভেস্ট করে কি করছে? ধ্বংস ক্রয় করছে। আমি আপনাকে একটি স্বাভাবিক পরিমাণ বলছি। নিজের সন্তানদেরকে দিচ্ছে, সন্তান আন্ডার এজ, তার আইডি কার্ড পরিবর্তন করতে হবে, অর্থাৎ তার ১৮ বছর বয়স তাকে নিয়ে যেতে হবে, এটাও একটি ভুল কাজ। তারপর তাকে বাহিরে পাঠানোর নামে, এই ডাঙ্কি মানব পাচারের নামে,
তানি আলাদা অনুষ্ঠান হবে আমাদের, তানি আলাদা অনুষ্ঠান করব মানব পাচারের প্রসঙ্গে ইনশাআল্লাহ তাআলা।
কল দিয়ে দিন।
আমি মোহাম্মদ রাফাকাত খান লাহোর থেকে বলছি। মদিনী চ্যানেলের অনুষ্ঠানের বিষয় হলো ধোকা। এই অনুষ্ঠানে আমি কিছু বিষয় আলোচনা করতে চাই। যে আমি নতুন একটি ব্যবসা শুরু করেছি, আমার কাছে আউট অফ সিটি থেকে একটি ফোন এসেছে পণ্য ইত্যাদির প্রসঙ্গে। সে অত্যন্ত সুন্দর ভঙ্গিতে আলোচনা ইত্যাদি করছে। এমনিতেও বাস্তবে যখন কেউ নিজেকে সৈয়দ বংশীয় বলে, তখন তার ব্যাপারে আমাদের চোখ বন্ধ হয়ে যায়। ভালো কথা, পণ্য প্রাসঙ্গিক সব ধরনের কথা হয়েছে, দাম ইত্যাদিও নির্ধারণ হয়েছে। আমি তাকে বললাম, যখন আপনার পণ্য ডেলিভারি করব তখন আপনি আমাকে পেমেন্ট করে দিবেন। ভালো কথা, সে অনেক বেশি ইমার্জেন্সিতে পণ্য চাইলো। আমি যখন পণ্য পাঠিয়ে দিলাম, তখন সে আমাকে একটি রসিদ সেন্ড করলো যে আমি আপনার এত টাকা সেন্ড করেছি। আমি এটাকে এত বেশি গুরুত্ব না দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি আমার অ্যাকাউন্ট ইত্যাদি চেক করলাম, কিন্তু সে টাকা পাঠায়নি, টাকা আসেনি। তারপর আমি যখন রসিদ চেক করলাম, তখন রসিদ ২ নম্বর ছিল। এইভাবে সে আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, ফোন করে মালামাল থামিয়ে দেওয়া হয়েছিল, তারপরও আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। সে আমাকে এভাবে ধোকা দেওয়ার পরিপূর্ণ চেষ্টা করেছে।
এটাও একটি প্রকার যা আপনি বলছেন। আর অনেক সময় অনেক ভরসা করা হয় বাকিতে পণ্য বিক্রির ক্ষেত্রে। আমি বলছি না যে বাকিতে পণ্য বিক্রি করা উচিত নয় বা বিক্রি করবেন না বাজারে। অনেক সময় বাকি দেওয়া ছাড়া উপায়ও থাকে না। পণ্য যাবে, পণ্য আসবে, তারপর ৩-৪-৬-৬ মাস পর্যন্ত ওয়ার্কিংয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে মানুষ ধোকা খেয়ে যায়। আমার পূর্বে যে একটি ব্যবসায়িক সাইট ছিল, সেখানেও কিছু বিদেশিদের সাথে ব্যবসা হতো। তখন আমাদের মার্কেটের মধ্যে নিয়ম অনুযায়ী, আচ্ছা সেটা ক্যাশ বিজনেস ছিল, মার্কেটে লোকেরা বাকি দেওয়া শুরু করলো, কেননা তারা একজন আরেকজনের উপর প্রাধান্য দিচ্ছিল, ভাই সেও ছুটে যাবে, সেও ছুটে যাবে। বিশ্বাস করুন, আমি অনেক সময় আমার মার্কেটের মধ্যে দোকানদার যারা ছিল, হোলসেলের ব্যবসা ছিল, আমি তাদেরকে বুঝাতাম। আমি বলতাম, ভাই অনুগ্রহ করো তাদেরকে বাকিতে অভ্যস্ত করিয়েন না, তারা বাকি নিতে থাকবে, আপনি টাকা উসুল করতে কখন যাবেন? আপনি বিশ্বাস করুন, এটাই হয়েছে। আমি এমন কাজ করতাম না সাধারণত, পরিশেষে এমনই হয়েছে। অনেকজনের টাকা আটক আছে, এখন কি করব? আমি বুঝাতাম, ভাই এমন করিয়েন না, টাকা উসুল করার জন্য কোথায় খুঁজবেন? কিন্তু করতে হয়। অনেক শহরে, অনেক দেশে প্রতিনিয়ত মানুষ এক্সপোর্ট করছে, কিন্তু সেক্ষেত্রে নির্ধারিত একটি প্রতিষ্ঠানের সাথে আপনার সুসম্পর্ক থাকে। ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মধ্যে কিছু বিষয় এত আন্ডারস্ট্যান্ডিং এর সাথে হয়, এত নিশ্চয়তা থাকে যে আপনার টাকা নষ্ট হবে না, কেননা তারও কিছু পণ্য থাকে, আপনারও কিছু পণ্য থাকে। এখন এটা সম্পূর্ণ ভিন্ন একটি ফিল্ড, কিভাবে এক্সপোর্ট হয়, কিভাবে ইম্পোর্ট হয়, এমন কোন কোন জিনিস আছে যা গ্যারান্টি সহকারে চলে, কিন্তু সেটা আমার টপিক নয়। কিন্তু আপনি পর্যালোচনা করুন, যেমনটি এখন উদাহরণ এসেছে না, আল্লাহ পাকের শুকরিয়া যে আপনি বড় ক্ষতি থেকে বেঁচে গিয়েছেন। আল্লাহ পাক সুরক্ষিত রাখুন, আর আল্লাহ এই প্রতারণাকারীদের হিদায়ত দান করুন, তাদের থেকে আমাদেরকে সুরক্ষিত রাখুন।
আমিন।
জি,
কল।
আমি নাসির আহমদ পাঞ্জাব থেকে বলছি। ধোকার প্রসঙ্গে আপনি একদম বাস্তবসম্মত আলোচনা করেছেন। আমি বাইক থেকে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছিলাম, ফলে আমি উঠতে বসতে পারছিলাম না। তখন একজন পীর এসে তাবিজ দিয়ে ১০,০০০ টাকা নিয়ে চলে গেল। ২০ দিন পর ৪০ দিন পর ঠিক হয়ে যাবে। তারপর অন্য একজন পীর আসলো, সে ২০,০০০ টাকা নিয়ে চলে গেল। অন্য একজন ১০,০০০ টাকা নিয়ে চলে গেল। আরও একজন ৫,০০০ টাকা নিয়ে চলে গেল। পর্যায়ক্রমে আমি এমন ৫০ জন পীর পেয়েছি যারা আমার কাছ থেকে ২-৩ লাখ টাকা আত্মসাৎ করে নিয়ে চলে গিয়েছে। আল্লাহ পাক আমরা সহজ সরল জনসাধারণকে বাঁচান, এমন পীর থেকে বাঁচান। আমি সকল ভাইদেরকে বলছি, ধোকা থেকে বাঁচুন। আল্লাহ পাক হাজী ইমরান আত্তারী সাহেব ও তাদের চ্যানেলকে সর্বদা অগ্রগতি ও সমৃদ্ধ রাখুন।
মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে খুশি রাখুন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। আপনার কাছে পীর আসেনি, বাবাজি এসেছিল। তারা বাবাজি, পীর হয় না। তারা জানে যে মানুষ পীরদের প্রতি আস্থাশীল, তাই তারা পীর সেজে আসে। অর্থাৎ মানুষ যাকে, মানুষ ডাক্তারের প্রতি আস্থাশীল হয় না, তো তারা নকল ডাক্তার সেজে আসে। মানুষ ওকিলের প্রতি আস্থাশীল, তাই তারা নকল ওকিল সেজে আসে। মানুষ যাদের প্রতি ভরসা করে না, লোকেরা তাদের নকল ভেষ ধারণ করে। তো সমাজের মানুষ পীরদের প্রতি আস্থাশীল যে পীররা ভালো হয়ে থাকেন। পীর সে হতে পারবে যার মধ্যে ৪টি শর্ত থাকবে। আল্লাহ হযরত বলেন, সহিউল আকিদা সুন্নি মুসলমান হবে, আলিম হবে, গুনাহ প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকবে, এবং তার সিলসিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেন বিচ্ছিন্ন না হয়। তার যে সিলসিলা, যে সাজরা আছে তা বিচ্ছিন্ন না হয়, এই চারটি শর্ত যদি থাকে তাহলে সে পীর হতে পারবে। এখন কেউ দাড়ি বিশিষ্ট ব্যক্তি গলায় তাসবি ঝুলিয়ে এসে বলল, আমি পীর, আমি আপনাকে একজন কামিল পীর দেখাবো, একজন উত্তম কামিল পীর দেখিয়ে দিন ভাই, উত্তম এবং কামিল পীর। এই দেখুন, উত্তম কামিল পীর এমন হয়ে থাকেন যিনি আগতদেরকে দেন, নিজে কিছু গ্রহণ করেন না,
অসাধারণ করব না আমি।
হ্যাঁ, তিনিও পীর, তার কাছে যে আসে সে নিয়ে যায়, তিনি কারো কাছ থেকে কি নেবেন। তো মাশাআল্লাহ, আশা করি আপনি তারই মুরিদ আছেন যিনি আমাকে কল করেছেন, না হয়ে থাকলে মুরিদ হয়ে যাবেন। তিনি এমন পীর যিনি অসংখ্য ধোকাবাজ থেকে বাঁচিয়ে নেন। তো তারা পীর নয়, তারা আলিমে দিন থাকে না, তারা অর্থাৎ এক প্রকার মানুষকে ধোকা দেওয়ার জন্য ভেষ ধারণ করে, আর এইভাবেই তারা চালাতে থাকে, হক হু স্লোগানও দিতে থাকে, লাগে দম তে মিটে গম, দুনিয়া কামাওয়ে খাওয়ে হাম, ঢু ঢু ঢু। তারা এই সব কিছু অর্থাৎ এমন অঙ্গভঙ্গি করবে যে বাস মানুষ বলবে সেই সঠিক, আর সঠিক সে সব কিছু নিয়ে চলে যাবে। হ্যাঁ, আপনি মুখ দেখতে থাকবেন, বাবা দিল দেখতে দেখতে হিসাব কিতাব করে নিবে। এই নিয়ে একটি ঘটনা আছে, বাবা দিল দেখে, কখনো সময় পেলে শোনাবো আপনাদেরকে। বাবা দিল দেখে, তো আল্লাহ পাক এই ভেষদারি বাবাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে সুরক্ষিত রাখুন, এবং উত্তম কামিল পীরের সান্নিধ্য ও বরকত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে ধন্য করুন।
জি কল,
বর্তমান সময়ে নতুন নতুন অভিনব পদ্ধতিতে ধোকা দেওয়া হচ্ছে, বিশেষ করে যারা পেশাদারী ভিক্ষুক, সে যে ভিক্ষা করে এবং মানুষকে বিভিন্ন কাহিনী শোনায়, আমাদের এই সমস্যা হয়ে গিয়েছে, আমার স্ত্রী সন্তান অসুস্থ, চিকিৎসা করানোর টাকা নেই, তা এমন ব্যক্তিদের ব্যাপারে আপনার অভিমত কি? তাদের থেকে কিভাবে বাঁচতে হবে এবং যারা প্রকৃতপক্ষে হকদার তাদেরকে সহযোগিতা করার উপায় কি? দয়া করে উত্তর প্রদান করুন। জাযাকাল্লাহু খাইরা।
সত্যিকারের হকদারকে সহযোগিতা করা আমি মনে করি না অনেক কঠিন কাজ, কেননা এমন ব্যক্তিদেরকে সাধারণত রাস্তায় পাবেন না। যাদেরকে রাস্তার মধ্যে পাওয়া যাচ্ছে, আর এখন তো তাদের সিজন না, অনেক গুরুত্বপূর্ণ সিজন, যাদেরকে রাস্তায় পাওয়া যায় আপনি বলতে পারেন তাদের মধ্যে অধিকাংশ পেশাদার ভিক্ষুক, তারা প্রফেশনাল বেগার্স, আর তাদেরকে দেওয়াও জায়েজ নেই। এটা আমি স্পষ্টভাবে যা শারঈ মাসআলা তা বর্ণনা করছি, তাদেরকে দেওয়াও জায়েজ নেই, তাদেরকে তো দেওয়াই উচিত নয়। এবং তাদের মধ্যে অনেকে তো ওই গ্যাং, ওই অপরাধী যারা এত অত্যাচারী যে যারা শিশুদেরকে পঙ্গু করে বসিয়ে রাখে, এমন অত্যাচারী গোষ্ঠী, তাদের তো কোনোভাবেই ক্ষমা নেই। তারা তো জানি না কি কি দিয়ে, তাদের কাছে তো চুক্তিতে বিক্রি হয় ভাই, তাদের কাছে সিগন্যাল বিক্রি হয়, তাদের কাছে চৌরাস্তা বিক্রি হয়। আপনি যে সিগন্যালে দেখবেন দেড় মিনিট, দুই মিনিট বা তিন মিনিট পর্যন্ত গাড়ি থেমে থাকে, অনেক বড় গাড়ি থামে, সেখানের রেট হয়তো ভিন্ন হবে। জানে যে এখানে 15-20 সেকেন্ডের সিগন্যাল, এখানে রেট কম, এখানে থামেই না, আমাদেরকে টাকা কে দিবে? হয়তো বা এটাকে তাদের নিজেদের মধ্যে এভাবে করে বৃহৎ ব্যবসায় রূপান্তর করেছে। তাদেরকে এমনিতেও পাত্তা দেওয়া উচিত নয়। হ্যাঁ, যারা হকদার আছে তাদেরকে কি প্রতিদিন এভাবে রাস্তায় ভিক্ষা করতে দেখবেন, প্রতিদিন রাস্তায় বোর্ড লাগিয়ে দাঁড়িয়ে থাকতে দেখবেন আমাকে দাও? না, তারা আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, যারা আপনার মহল্লায় থাকে, তারা আপনার বংশ আত্মীয়দের মধ্যে আছে, আর এটা এত বেশি কষ্টকর নয়। সামান্য দৃষ্টি দেই তাহলে আমরা তাদেরকে দেখতে পাবো যে হ্যাঁ ভাই এরা আছে। আপনি তাদের কাজকর্ম দেখুন, তাদের সন্তানদের ব্যাপারে খোঁজ খবর নিন, আত্মমর্যাদা সম্পন্ন পাবেন। আর এমন লোকদের সহযোগিতা করার জন্য অনুগ্রহ করুন, এক প্রকার অনুরোধ করছি যে এই ধরনের মুখাপেক্ষী চাহিদা সম্পন্ন যদি কাউকে মনে হয় যে সাহায্য করা উচিত, তাকে এটা বলবেন না যে প্রয়োজন হলে চেয়ে নেবেন। আপনি তাকে চাওয়ার জন্য বাধ্য কেন করছেন? না ভাই, তারা চাবেও না, বরং আপনার যাওয়ার পর সে মনে মনে বলতে থাকবে ভাই তারপরে বলিয়েন না ভাই, প্রয়োজন হলে চেয়ে নেবেন। সে দিয়ে দিলে তার কি চলে যেত? আপনি চাওয়ার ব্যাপারে বলিয়েন না, প্রয়োজন হলে চেয়ে নেবেন। আপনি দিয়ে দিন না 20-25-50 হাজার টাকা, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, কি সমস্যা? সে চাইলেও তো আপনি দিবেন না। যদি আপনার মনে হয় তার প্রয়োজন আছে, চাহিদা আছে, তাহলে আপনি তাকে চুপচাপ দিয়ে দিন না ভাই, লুকিয়ে দিয়ে দিন ভাই, বলা যায় না সে কি করবে। সে আপনার সামনে টাকা জ্বালিয়ে দেখে, উদাহরণ দিচ্ছি, আপনি তো আপনার কাজ করে ফেলেছেন তাই না, আপনি আপনার সওয়াব পেয়ে যাবেন, ঘুরে কেন তাকাচ্ছেন যে সে কি করবে? আমি আপনাকে সত্য বলছি, এখন আপনি তার পিছনে লেগে গিয়েছেন যে আমি 20-25 হাজার টাকা দিয়েছি, তা কি করেছো? হয়তো বা সে তার চেয়ে বেশি চাহিদা সম্পন্ন ব্যক্তিকে দিয়ে দিয়েছে, হয়তো আল্লাহ তাকে ইসআর এবং উদারতার এমন উদ্দীপনা দিয়েছেন যে আপনি আমাকে দিয়েছেন কিন্তু আমার চেয়ে বেশি চাহিদা সম্পন্ন আমি তাকে দিয়ে দিয়েছি। এক ব্যক্তি এক এলাকায় গেল এবং তার উদ্দেশ্য ছিল আমি এই গ্রামের সর্বাধিক হকদারকে সহযোগিতা করব। সে সেই গ্রামে গিয়ে জিজ্ঞাসা করলো সর্বাধিক দরিদ্র পরিবার কোনটি, কেউ বলল এটা দরিদ্র পরিবার, সবচেয়ে দরিদ্র আমাদের গ্রামের। সে দরজা নক করলো, তো সে বলল, আমাকে এটা বলা হয়েছে যে সর্বাধিক যে চাহিদা সম্পন্ন দরিদ্র তাকে আমি এটা দেব। তো আমি জানতে পারলাম যে আপনি হকদার। তো সে বলল, আপনি ঠিকই জেনেছেন, আমরা আসলেই হকদার, কিন্তু আমার প্রতিবেশী আমার চেয়ে বেশি হকদার, আপনি তাকে দিয়ে দিন। সে সেখানে গিয়ে নক করলো। তো সেও বলল, একদমই সঠিক, আমার প্রতিবেশী কিছু ভুল বলেনি, সে সঠিকই বলেছে, কিন্তু আমার প্রতিবেশী আমার চেয়ে অধিক হকদার। তো এমনও অনেক সময় হয়ে থাকে। কাজেই আপনি যাকে সহযোগিতা করুন, এটা আমি আমার বড়দের থেকে শিখেছি, আপনি যাকেই সাহায্য করবেন, আপনি সাহায্য করে ঘুরে দেখবেন না যে ভাই সে কী করেছে, আপনি ভুলে যান। আপনি তো আপনার সওয়াব অর্জন করেছেন না সাহায্য করে, না আপনি তার পিছনে পড়বেন যে কী করছে কী করেনি। আল্লাহ না করুন তখন কী হবে, যদি আপনি কোনোভাবে কুধারণায় পড়ে যান, ভুল ভাবনায় পড়ে যান, আর আল্লাহ না করুন আপনার এই কাজের জন্য অন্য কোনো ব্যক্তি বঞ্চিত হবে, আপনি দিন ঘুরে তাকাবেন না যে কী করেছে কী করেনি। বরং এমন হওয়া উচিত যে আপনি যাকে সাহায্য করেছেন সে যেন না জানে। ঘুরে দেখা তো অনেক দূরের বিষয়, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করুন।
এই ব্যাপারে দর্শকদের জনসাধারণের ধোকার ব্যাপারে অভিমত কী রয়েছে, এর প্রসঙ্গে একটি প্যাকেজ, তারপর আপনার কাছে আসবো। জি,
ফ্রড করা তো আমার দৃষ্টিকোণ থেকে ভুল।
বাস যদি প্রতারকরা এটা বোঝা যায় তাহলে এই বিষয়টি নিঃশেষ হয়ে যাবে।
যাদের বিবেক বুদ্ধি নেই তারাই এই ধরনের কাজ করে বেড়ায়।
প্রথম কথা হলো, প্রতারণা করাই উচিত নয়,
মানুষের বই নেই।
যখন মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তখন ধোকাও দেয়, সবকিছু করে।
যারা মর্যাদা সম্পন্ন ব্যক্তি তারা চিন্তা করার ক্ষেত্রেও ভয় করে, আল্লাহকে ভয় পায়।
দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ,
এটা তো মানুষের ইমানের ব্যাপার।
90% কাজেই প্রতারণা হচ্ছে,
নিজেকে নিজে ধোকা দিচ্ছে, অন্যকে আর কি দিবে।
দুই এক আত্মীয়ের সাথে বিদেশে নেয়ার নাম করে প্রতারণা করা হয়েছে।
রিসেন্টলি পরিচিত একজনের সাথে হয়েছে, সে অনলাইনে কিছু বুক করিয়েছিল, ভুলবশত তার একসাথে টাকা সেন্ড হয়ে যায়, পুনরায় ট্রাই করছে হয়তোবা চলে আসবে, তখনও ভুলবশত আবার সেন্ড হয়ে যায়। কয়েক মুহূর্তে তার 3,20,000 টাকা চলে গিয়েছে, আমি গিয়ে দেখলাম সে কান্না করছিল।
মানুষ কিভাবে টাকা উপার্জন করছে এটা তারা দেখে না।
ফ্রডকারীদের নিকট অনুরোধ হলো, দয়া করে এগুলো কাজ একদমই করবেন না।
মানুষ অন্যের সাথে যে প্রতারণা করছে তা সে অন্যদের সাথে করছে না, বরং সে নিজের সাথে করছে।
বাস আল্লাহ হেদায়েত দিক।
এই যে সকল বিষয় আপনার সামনে উল্লেখ করা হচ্ছে তা নিয়ে চিন্তা করতে থাকুন, যেন আমাদের অসংখ্য অগণিত। আপনি মহল্লায় এলাকায় মার্কেটে যান, আপনি হয়তো একজনের চেয়ে একজন পাবেন যারা বলবে যে আমি প্রতারিত হয়েছি। আর এটাও সত্য যে অনেক সময় মানুষ ধোকা খেতেও থাকে, ধোকা দিতেও থাকে, ভাই আমাকে লুণ্ঠন করেছে আমিও লোকজনকে লুণ্ঠন করি, এমন নয়। সে ভুল করছে আপনিও ভুল করবেন, এটা অপশন নয় যে কেউ আপনাকে ধোকা দিলে আপনিও তাকে ধোকা দিবেন। বরং আমাদেরকে নেকের দাওয়াত প্রচার করা উচিত এবং ক্ষুধা ভীতি প্রসারিত হবে এমন কাজ আমাদের করা উচিত। আর এ ধরনের যত ঘটনা ঘটে এ ব্যাপারে চিন্তা করি, আর এটা ভাববেন না যে আমি অনেক চালাক, পরিশেষে বেশি চালাকরাই ফেসে যায়। জিজ্ঞাসা করে পরামর্শ করে চলুন, আমি এটা বলছি না যে হাত পা গুটিয়ে বসে থাকবেন, কিন্তু আপনি যাই করেন পরামর্শ করে করুন এবং যোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে কাজ করুন, ইনশাআল্লাহ আপনার খুব কম ক্ষতি হবে। জি,
আমার প্রশ্ন হলো, যাদের সাথে প্রতারণা হয়েছে তারা নিজেরা লালসার শিকার হয়েছে, কিন্তু সর্বশেষ সব দোষ প্রতারকের উপরই চাপিয়ে দেয়।
দেখুন, প্রতারকই যদি প্রতারণা করে তাহলে আমরা কার দোষ কাকে দিব? যে প্রতারিত হয় অনেক সময় তার দোষ এটা থাকে যে সে বিশ্বাস করে ফেলে সাধারণত। এখন বিশ্বাস করা না করা, ভরসা করা না করার ব্যাপারে আমি কি আর বলবো, এটাই বলবো যে চিন্তা ভাবনা করুন, একটু জেনে শুনে নিন। ভাই মেয়ের বিয়ে দিলেও চার ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেন, তাই না? এমনিতে কাউকে উঠিয়ে তো আর দিয়ে দেন না মেয়েকে। বাড়ি ক্রয় করছেন, অনেক সময় বাড়ি ক্রয় করতে গিয়ে মানুষ ধোকা দিয়ে দেয়। গাড়ি ক্রয় করতে গেলে এমন এমন ভাবে সাজিয়ে রাখে, এমন ভাবে টিপ টপ করে রাখে, ভিতরে সেটার ইঞ্জিন নষ্ট থাকে তখন আপনি মেকানিককে দেখাবেন? সেকেন্ড হ্যান্ড গাড়ি যখনই ক্রয় করতে যাবেন তখন আপনি মেকানিককে দেখাবেন নাকি দেখাবেন না? অনেক সময় গাড়ির মধ্যে এত বিপজ্জনক ডেন্ট লাগানো থাকে এবং সেটা রিপেন্ট করা থাকে, বোঝা যায় না যে সেটা ডেন্ট লাগা একটি গাড়ি। এই লোকেরাও ধোকা দিয়ে থাকে। আচ্ছা, ধোকার মধ্যে কতগুলো মিথ্যা একটু লক্ষ্য করে দেখুন। আরে না ভাই, একদম ফার্স্ট ক্লাস গাড়ি নিয়ে তো দেখো, একদম ফার্স্ট ক্লাস মোটর সাইকেল, একদম ঠিকঠাক। ঘরের মধ্যে কোনো প্রবলেম থাকলে বলে দিন, গাড়ির মধ্যে কোনো প্রবলেম থাকলে বলে দিন, পোশাকের মধ্যে পণ্যের মধ্যে কোনো প্রবলেম থাকলে বলে দিন, এমন করবেন না। আল্লাপাক আমাদের প্রতি অনুগ্রহ করুন এবং আমাদেরকে আল্লাপাক এই মন্দ অভ্যাস থেকে মুক্তি দান করুন, ভুল কাজ থেকে আল্লাহ আপনাকে এবং আমাকে সুরক্ষিত রাখুন। জি,
মাশাআল্লাহ, কল্যাণের কথা অনেক প্রিয় একটি অনুষ্ঠান চলমান। নিগরানী সূরার নিকট আমার একটি প্রশ্ন হলো, এই রমজানে গত সপ্তাহের ঘটনা, আমি দুপুরবেলা ইফতারির জন্য ঘরে আপেল নিয়ে আসলাম। সন্ধ্যায় যখন কাটলাম, ইফতারির প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আপেলের উপর একটি স্টিকার থাকে যা আপেলের উপর লাগানো থাকে। তো নষ্ট জায়গাটি লুকানোর জন্য সেটার উপর স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছিল। নষ্ট জায়গাটি লুকিয়ে ফেলা হয়েছিল, এ ব্যাপারে কিছু মাদিনীফুল ইরশাদ করবেন যে রমজান মাসে খাদ্য সামগ্রী ত্রুটি গোপন রেখে বিক্রি করা কেমন, এ ব্যাপারে কিছু মাদিনীফুল ইরশাদ করুন।
প্রকৃতপক্ষে তার জানা না থাকে তাহলে ভিন্ন বিষয়, কিন্তু অনেক সময় জানা থাকে এবং সে আপনাকে বলছেও যে, অনেক সময় তো সে আপনাকে এমন এমন বলে, আচ্ছা ত্রুটিযুক্ত স্থানের মধ্যে আঙ্গুল রেখে দিবে, ঢেকে দিবে, দেখুন কত ভালো জিনিস, কত সুন্দর জিনিস। এরপর আপনি বলবেন হ্যাঁ দিয়ে দিন, তখন সে আপনাকে দিয়ে দিবে। কিন্তু স্পষ্ট যে আমি আপনাকে যে হাদিসটি শুনিয়েছি না, যে সেই মমিন যে নিজের জন্য যা পছন্দ করে নিজের ভাইয়ের জন্য তাই পছন্দ করে, তো কে নিজের ক্ষেত্রে পছন্দ করবে যে আমি প্রতারিত হয়ে আমার টাকা খেয়ে ফেলুক, আমার কাছে খারাপ ঘর বিক্রি করুক, আমার কাছে নষ্ট ফার্নিচার। ফার্নিচার বিক্রির ক্ষেত্রেও মানুষ ধোকা দিয়ে দেয়, ওই পোকা ধরা ফার্নিচার থাকে, ওই পোকাযুক্ত কাঠ থাকে, পলিশ ইত্যাদি করে টিপটপ করে বিক্রি করে দেয়। এত এত অদ্ভুত এবং উদ্ভট পরিস্থিতি, স্বর্ণ বিক্রি করে তার মধ্যে ধোকা দেয়। অর্থাৎ এর আরও দশটি নাম দিয়ে দিন, কিন্তু বেসিক্যালি এটাও হয়ে থাকে যে এক্ষেত্রে দাতা আপনাকে ধোকাই দিয়ে থাকে এবং আপনার সামনে সে ভুল বিশ্লেষণ করে থাকে, যা সত্য নয় তাও বলে থাকে যে এটা এমন, আর আপনাকে সে ফুসলিয়ে ফাসলিয়ে ধোকার ভিন্ন ভিন্ন অনেক প্রকার আছে। তো এই সব কিছু হচ্ছে, ব্যাস আপনি আপনার স্থান থেকে যা কিছু নিচ্ছেন, করছেন, দিচ্ছেন, নিচ্ছেন, দয়া করে সেটার ব্যাপারে ভালোভাবে অবগত হন।
জি হ্যাঁ জি, কল দিয়ে দিন।
ধোকা দেওয়ার একটি কারণ এটাও যে মানুষ রাতারাতি ধনী হয়ে যেতে চায়।
রাতারাতি ধনী হয়ে যেতে চায় এবং আমার কাছে অনেক টাকা চলে আসুক, এ ধরনের কিছু মানুষের মানসিকতা থাকে, এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। আর দ্বিতীয়ত, কম সময়ে অধিক টাকা উপার্জন করার কোনো ফর্মুলা যদি আপনার ধারণা থাকে তাহলে সেটাও বলে দিন।
আমি এর সংজ্ঞা, ধোকা এবং প্রতারণার যে সংজ্ঞা রয়েছে, তা হলো এমন কাজ যার মধ্যে সেটার সম্পাদনকারীর গোপন উদ্দেশ্য তার বাহ্যিকের পরিপন্থী থাকে, সেটাকে ধোকা বলা হয়। অর্থাৎ যা দেখাচ্ছে ভিতরে অন্য কিছু এবং আপনাকে দেখাচ্ছে অন্য কিছু, সেটাই যা এতক্ষণ যাবত আমরা কথা বলছি মনে করুন যে সেটাই বলা হয়েছে। আল্লামা আব্দুর রউফ মানাবী রহমতুল্লাহ আলাই ধোকার সংজ্ঞা লিখেছেন, কোনো বস্তুর আসল অবস্থাকে গোপন রাখা ধোকা। তো এখন আমি আপনাদেরকে যে কয়টি উদাহরণ দিয়েছি এগুলো ধোকারই উদাহরণ। তো এর পার্টিকুলার যে ওয়ার্ডিং রয়েছে তা আমি স্পষ্ট করতে চাচ্ছিলাম।
মারহাবা,
সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু আলাইহি।
এখন আপনি বলুন যে কি বলছেন।
জি, শর্টকাটে টাকা চলে আসুক।
কেন শর্ট,
মানুষ শর্টকাটে টাকা উপার্জন করতে গিয়ে ধোকা খায়, মনে করে
কেন শর্ট,
ভাই কম সময়ে অনেক টাকা চলে আসবে। আমি আপনাকে একটি ঘটনা বলছি, আমাকে কেউ একজন ফোন করে বলল আমি 2 লাখ টাকা ধার চাই। এক তো এটাও একটি সমস্যা, যাই হোক আমার আত্মীয় ছিল, নিকটাত্মীয় ছিল। তখন আমি তাকে বললাম ঠিক আছে, কেন কর্জ দরকার, ব্যাস আপনি আমাকে 2 লাখ টাকা ধার দিয়ে দিন, আমি দিয়ে দেব। আমি বললাম সব কিছু ঠিক আছে, তো ঠিক আছে আমি সেটার ব্যবস্থা করব, আমাকে খুলে বলুন। সে বলল আচ্ছা আমি বলছি, কিন্তু আপনি কারোর সাথে শেয়ার করবেন না। আমি বললাম ঠিক আছে, অর্থাৎ আম্মুকে বলবেন না, আব্বুকে বলবেন না, ঠিক আছে। তারপর কি হয়েছে, কি করতে হবে, আমরা অমুক স্থানে 2 লাখ টাকা ইনভেস্ট করেছি, বিনিয়োগ করেছি, আমি 80,000 টাকা দিয়েছি এবং আমার 2 লাখ টাকা ডিপোজিট রয়েছে, আর এখন আমার কাছে আরও একটি টাস্ক রয়েছে, সেখানে আমি 2 লাখ টাকা জমা করাব, তারপর আমি 4 লাখ টাকা একসাথে পেয়ে যাব। আচ্ছা, এই কথাটি আমাকে পূর্ব একজন বলেছিল যে আমি 8 লাখ টাকা এভাবেই নষ্ট করে ফেলেছি। আমি তাকে বললাম আপনাকে অভিনন্দন, আপনি 2 লাখ টাকার ক্ষতি থেকে
সঠিক জায়গায় এসেছেন।
আল্লাহ আকবার। জি হাজি সাহেব, এভাবে মানুষ প্রতারিত হচ্ছে, এই অনলাইন যে স্ক্যাম রয়েছে
আগ্রহ আছে না,
জি
এটা ধ্বংস করে ফেলে। নেচার বুঝুন, নেচার হলো বীজ বপন করতে হবে, বীজ চারা হবে, চারা বড় হবে, গাছ তৈরি হবে, তারপর ফল দিবে।
বাহ,
এটা হলো নেচার।
সঠিক।
আপনি বলবেন আমি এখন বীজ বপন করেছি, এমন কোনো ফর্মুলা বলো বা এমন কোনো পানি মিনারেল ওয়াটারের কথা বলো, সেটা আমি রাতে ঢেলে দিব এবং সকালে যখন উঠবো তখন গাছ হয়ে যাবে। স্বপ্নে আপনি দেখতে পারেন, স্বপ্নে আপনার অনুমতি আছে, যা করার করে নেন, স্বপ্নে কোনো ক্ষতিও হবে না, স্বপ্নে সম্পদশালী হয়ে যান, যাই হয়ে যান, ধনী গরিব হয়ে যান, কোনো সমস্যাই নেই, সকালে উঠে সেটাই দেখবেন। চলো ভাই চলো চাকরিতে যাও, চলো ভাই চলো কাজ করো, আপনার জিনিস আপনার কাছেই থাকবে। এভাবে হয় না ভাই, আপনার পূর্বপুরুষরা এভাবে প্রতিষ্ঠিত হয়নি। এদিকে যাবেন না, জানি না ফিল্ম ড্রামা মস্তিষ্ক বিকৃত করেছে নাকি কি করেছে, নেচার দেখুন, কিছু হতে গেলে 40-45 বছর লেগে যায়। আমি সবসময় বলি সময় লাগবে, আমার শব্দগুলো একটু বুঝুন, সময় লাগে। আপনাকে কোনো এডুকেশন বা কোনো কাজ কমপ্লিট করতে হলে আমাদের দর্শন ইজামের শিক্ষার্থী বৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে বসছিলাম, বললাম শিক্ষা সম্পন্ন করেছেন, এখন আপনারা কর্মের দিকে আসবেন। 10-15-20 বছর সিনিয়র হতে হলে, ম্যাচিউর হতে হলে অভিজ্ঞতা অর্জনের মধ্যে লেগে যায়, তখন গিয়ে আপনার হ্যান্ডসাম পর্যায়ের একটি অবস্থান তৈরি হয়। এই যাত্রায় আপনার স্কিল ডেভেলপ হয় বা আপনি অন্যান্য আরও 2-4টি কাজ করে নেন, তখন এক প্রকার সমস্যার অবসান হয়। কিন্তু যেটি ন্যাচারাল সেটি ন্যাচারালি, যাদেরকে দেখে আপনি ঈর্ষা করছেন তাদের বয়স জিজ্ঞাসা করুন যে আজ তাদের বয়স কত এবং সে কত বয়সে কি হয়েছিল। অনুরূপ মার্কেটে মানুষের 40-45-50 ইয়ার এজ হয়ে যায়, তারপর গিয়ে তারা কিছু একটা হয়। তো আপনিও এত তাড়াহুড়ো করিয়েন না, যাচাই বাছাই করুন। টাকা আপনার কাছে আছে না, কারো কাছে তো আর নেই, আপনার কাছে আছে, কিছু দেখা তো যাচ্ছে, কাউকে দেওয়ার পর উদ্বিগ্ন হলে কি লাভ হবে? আমরা শুধুমাত্র টাকা গ্রহণকারী, টাকা মাল্টিপ্লাইকারীর কথা বলিনি, আমরা এর সংজ্ঞা বর্ণনা করেছি। আপনি কোনো কিছু ক্রয় করতে যান, সেটার ব্র্যান্ড দেখতে হবে। লোকেরা 2 নম্বর ব্র্যান্ডিং বিক্রি করছে ভাই, ভালো উৎকৃষ্ট অরিজিনাল পণ্য মানুষ ক্রয় করতে যায় কিন্তু তাকে 2 নম্বর জিনিস ধরিয়ে দেয়, আরে অনেক সস্তায় নিয়ে এসেছি। সস্তা তুমি পেয়েছো কোথায় ভাই? আরে তুমি কি জানো আমি নিয়ে এসেছি, পেয়েছো কোথায়? আরে ভাই এটা সস্তা নয়, সেকেন্ড কপি, ফার্স্ট কপিও নয়, সেকেন্ড কপি, থার্ড কপি, ফোর্থ কপি, এটা অরিজিনাল নয়। সে কি আপনার খালাতো ভাই ছিল যে এত সস্তায় দিয়ে দিয়েছে? ভাই পাওয়া যায় না,
খালাতো ভাইও দিবে না।
হ্যাঁ সে আরো বেশি টাকা নিয়ে নিবে। এখানে মসজিদের নামে, তাবারুকের নামে নিতে গিয়েও মানুষ কিছু না কিছু সাইড করে ফেলে, ধোকা দিয়ে দেয়। তো ভাই এমন নয়, যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে কিছু পরিচিতি তৈরি করুন। যে জিনিস যত দিয়ে পাওয়া যায় দামে কাটবেন একবার, সস্তায় কাটবেন বারবার। অনেক মানুষ তো খুশি হয়ে যায় এই লোকই সঠিক, কেন অনেক সস্তায় নিয়ে এসেছে, সস্তায় নিয়ে আসেনি, সে ধোকা খেয়ে এসেছে, তার যে চুন লাগার ছিল তা লেগে গিয়েছে, এটা এত দিয়ে পাওয়াই যায় না। কিভাবে পেয়েছেন ভাই? অর্থাৎ আমরা ভালো করেই জানি যে মার্কেটে এর ভ্যালুই এত, 2-5-10 হাজার টাকার পার্থক্য হবে, দামি জিনিসের কথা বলছি, সস্তা জিনিসে 10-20 টাকার পার্থক্য হবে, 100-200 টাকার পার্থক্য হবে। এখন বলবেন ভাই এত বেশি লাভ, মানুষ ফার্নিচার ক্রয় করে না, চেয়ার ফার্নিচার আনে। তো আমিও যেহেতু অল্প এই কাজও করেছি,
সঠিক,
ঠিক আছে, আমার শোরুম ছিল তো আমি সেখানে ফার্নিচার বিক্রি করেছি, তো এমন কি লেদার জ্যাকেট বিক্রি করেছি, এসব কিছু আমরা করেছি, বিজনেস মিক্স বিজনেস করেছিলাম। এখন এক ব্যক্তি চেয়ার ক্রয় করে নিয়ে এসেছে, দেখতে খুবই সুন্দর, অর্থাৎ অনেক চাকচিক্যময় একটি চেয়ার, 3 মাসের মধ্যে চেয়ার হেলে পড়েছে, চেয়ার হেলে পড়ে যায়, দেখতে মনে হয় অনেক ভালো। এখন 1 বছরে 4টি চেয়ার ক্রয় করবেন, এই যে কি উত্তম নয় যে ভাই এমন চেয়ার ক্রয় করি যে 5 বছর চলবে? এখন আপনি দেখে নিন 5 বছর আপনি চেয়ার পরিবর্তন করে কত টাকা ব্যয় করেছেন, নল পরিবর্তন করে করে কত টাকা ব্যয় করেছেন, জিনিসপত্র পরিবর্তন করে কত টাকা ব্যয় করেছেন, এটা আপনি দেখে নিন। আর যদি একবার নিয়ে নিতেন 5-10 বছর চলে যেত তাহলে আপনার কি ক্ষতি হতো? দামে কাটবেন একবার, সস্তায় কাটবেন বারবার।
কল
হাজি সাহেবের নিকট আমার আরজ হলো, আমার একজন পরিচিত মানুষ আমাকে বলেছে যে একজন কন্ট্রাক্টর ছিল, সে বিভিন্ন দোকান থেকে বাকিতে সিমেন্ট নিত, 4-5 লাখ টাকা নিয়ে নিত, অতঃপর তাকে দিয়ে দিত, 2-4 বার তো সে টাকা দিয়ে দিয়েছিল। একবার সে বলতে লাগলো, আমি অনেক বড় একটি কাজে হাত দিয়েছি, আমার ছাদ বাদাই করতে হবে, 1 ট্রাক রড পাঠিয়ে দেন, আমি সকালে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। সেদিন শুক্রবার ছিল তাই সে আসেনি, তারপরের দিন যখন আমি তাকে ফোন করলাম তার ফোন বন্ধ ছিল, সে ব্যক্তি কোথায় গিয়েছে কোথায় আছে কোনো খবর নেই। এভাবে মানুষ প্রথমে টাকা দিতে থাকে, একসময় একসাথে অধিক পণ্য বাকি নিয়ে ধোকা দিয়ে দেয়, এই ধরনের কাজ করা কেমন এই ব্যাপারেও দিক নির্দেশনা প্রদান করুন।
ধোকা তো ধোকাই, পর্যায়ক্রমে দিক বা একসাথে দিক, ধোকা তো ধোকাই, আমাদেরকে বাস আল্লাহ সুরক্ষিত রাখুন। অনেক সময় খুব বুদ্ধিমান ব্যক্তিরাও ধোকা খেয়ে যায়, এমন নয়, বুদ্ধিমান ব্যক্তি ধোকা খায়, অনেক সময় ভরসা করা ছাড়া উপায় থাকে না। আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে দিচ্ছি, আর এতে 2-3টি বিষয়, 2-3টি ব্যক্তিকে একসাথে যুক্ত করে নিব, ঠিক আছে?
জি।
একটি বিল্ডিং করা হয়, আপনি ঘর বানান, আপনি যখন ঘর বানান তখন একজন অভিজ্ঞ ব্যক্তিকে ঘর বানানোর জন্য দিয়ে দেন। এখন এক্ষেত্রে ধোকার এবং বিপদের যে দিকটি রয়েছে তা শুনুন, উভয় দিক রয়েছে। প্রথমত যে কাজ করে সে আপনাকে ধোকা দিতে থাকে, আপনার কাছ থেকে সাশ্রয়ী পণ্যের টাকা নেয় কিন্তু সে নর্মাল পণ্য লাগিয়ে দেয়, বা সে ভালো পণ্য ক্রয় করার জন্য যায় কিন্তু তাকে যে দিচ্ছে সে ভালো পণ্যের নামে সস্তা পণ্য দিয়ে দেয়। এক্ষেত্রে সে ব্যক্তির বেশি ভুল থাকে না, কিন্তু ফলাফল কি বের হয় জানেন? এখন যেমনটি তিনি সিমেন্টের কথা বললেন, রডের কথা বললেন, আল্লাহ না করুন যদি কেউ ধোকা দিয়ে দেয়, দুই নম্বর রড দিয়ে দেয়, তাহলে বিল্ডিং শেষ। আপনি কতগুলো প্রাণের হত্যাকারী হলেন, চলো ঠিক আছে, চার পয়সা তো পেয়ে গেলেন, কিয়ামতের দিন তাদের ব্যাপারে আপনি আল্লাহর দরবারে কি উত্তর দিবেন? আচ্ছা, ইলেকট্রিকের কাজ হয়তো সে টাল্টিপাল্টি করেছে, আর এমন ভুল ওয়াইরিং করেছে যে প্রতিদিনই শর্ট সার্কিট হচ্ছে, প্রতিদিনই লাইট বন্ধ, প্রতিদিন ভোগান্তি, প্রতিদিনই ভাঙচুর, টাইলস ভাঙছে, মার্বেল চূর্ণ হচ্ছে। এখন চিন্তা করুন সে বেচারা উৎপাদনকারীর কি এমন ক্ষতি করেছিল। আচ্ছা প্লাম্বার, হয়তো প্লাম্বার ভুল কাজ করেছে, প্লাম্বার কারচুপি করেছে, প্লাম্বার নর্মাল পণ্য ব্যবহার করেছে, আর প্লাম্বার হয়তো বড় বড় কথা বলছিল কিন্তু কাজ কিছুই পারে না, কিংবা সে পণ্যই এমন পেয়েছে যেগুলো দুর্বল, প্রথম দিন থেকেই পানি লিক, টাইলস খারাপ। বিশ্বাস করুন ভাই, নিয়ে যান, আচ্ছা টাইলস লাগানো হয়েছে, পরের দিনই রং চলে গিয়েছে, রঙহীন হয়ে গেল, তারপর সেটার জালিয়াতি বের হয়ে আসলো, পুরনো স্টক উঠিয়ে দুই নাম্বার জিনিস যেগুলো ছিল, আপনি বলে দিন না ভাই, পুরনো পণ্য নর্মাল পণ্য বলে দিন যে ভাই এটা এমনই, চার দিন চললে চললো, না চললে না চললো, বলে ভাই ফেরত নিয়ে আসবেন, ভাই টাইলস লাগানো হয়েছে, পুরো টাইলস লাগিয়ে দিয়েছে, এখন কোথায় থেকে ফেরত দিয়ে আসবে, আর আপনি ফেরত নেন কখন? আপনি তাকে দশটি উদাহরণ দিবেন, ভাই এমন হয়ে গিয়েছে, এমন হয়ে গিয়েছে। তো যে ঘর নির্মিত হয়েছে আল্লাহর পানা, রং করা হয়েছে এমনভাবে, বাস রং যখন করা হবে তখন ভালোই লাগবে, কিন্তু চার দিন পর বা দুই মাস পর যখন রং ওঠা শুরু হয়ে যাবে, এখন বলুন সে কাকে ধরবে, কার কাছে যাবে, কিভাবে ধরবে? সেই কোম্পানিকে ধরবে যারা ভালো বলে খারাপ পণ্য দিয়েছে, বা সেই কারিগরকে ধরবে যে ভালো পণ্যে টাকা নিয়ে নর্মাল পণ্য লাগিয়েছে এবং নিজের টাকা বাঁচিয়েছে এবং সেটার মধ্যে এমন কারচুপি করেছে যে রংটি নষ্ট হয়ে গিয়েছে, কাকে ধরবে?
হাজি সাহেব, আমার তো মনে হয় যারা রং করে তাদেরকে ধরা উচিত। আমার ধারণা হয়েছে হাজি সাহেব, আপনি দেখুন যারা এই কাজ করে তারা জানে যে এটা কি, কেমন, কিভাবে ইত্যাদি, কিন্তু আপনি প্রথমবার নিতে যাচ্ছেন, আপনার সাথে প্রতারণা হতে পারে, আমি নিতে যাচ্ছি, আমি প্রতারিত হতে পারি, এক ব্যক্তি যার কাজ এটা রং করায় তার কাজ, হাজি সাহেব তারা নিজের অবগত থাকে, এভাবে আমি করলে
সালমান ভাই আগে পিছে যেই আছে না, বিশ্বাস করুন কিন্তু যারা এই ধরনের ঘর বানিয়েছে, যাদের ঘরে সমস্যা আছে, মনে করুন তারা অনেক সময় নিজেদের জীবনের সঞ্চিত পুঁজি নিজ ঘর নির্মাণ করায় লাগিয়ে দিয়েছে, সুখে শান্তিতে ঘরে বসবাসের জন্য এসেছে, কিন্তু দুই চার ছয় মাস পর যখন ঘর তার রহস্য প্রকাশ করতে লাগলো না, এখন বলুন যারা এ ধরনের কাজ করেছে, ঘরে স্ত্রী সন্তানরা বসে কি তাহাজ্জুদ পড়ে তাকে দোয়া দিবে? বা যারা ম্যাটেরিয়ালে কারচুপি করেছে তারা কি দোয়া পাবে? আপনি কি কখনো ভেবেছেন যে আপনি কি করেছেন, কার সাথে কি করেছেন, তারপর এর ফলাফল স্বরূপ আপনার সাথে কি হবে, আপনি কিভাবে এত কিছু করার পর আপনি কিভাবে সুখে শান্তিতে থাকবেন? আর অনেকবার দেখা গিয়েছে যে দিন রাত তারা পরিশ্রম করে, যারা ধোকা দেয়, যারা ফ্রড করে, যারা মানুষকে ক্ষতি করে, দিন রাত পরিশ্রম করে, কিন্তু তারা কখনো প্রশান্তির নিঃশ্বাস নিতে পারে না, তারা সর্বদা সংকটের মধ্যে উদাসীনতায় দিন কাটাতে থাকে। একটু চিন্তা করুন ভাই কি ব্যাপার, একজন ইমানদার দিন মজুর দিনভর কাজ করে, অনেক শান্তির ঘুম ঘুমায় এবং আল্লাহ তাকে এমন প্রাচুর্য এবং তৃপ্তি দান করে থাকেন, নেককার ব্যক্তি, সুখী প্রসন্ন ইমানদার ব্যক্তি। কিন্তু এ ধরনের যারা কারচুপি করে, আমি তাদেরকে বলছি যারা কারচুপি করে, এর মধ্যে ভালো কারিগর, ভালো ইলেকট্রিশিয়ান, ভালো প্লাম্বার, ভালো মিস্ত্রি, ভালো রং মিস্ত্রি, ভালো কার্পেন্টার, ভালো পণ্য বিক্রেতা, ভালো সাপ্লাইকারী, অরিজিনাল পণ্য বিক্রেতা এবং শত কথা বলে পণ্য বিক্রেতাও সমাজের মধ্যে আছে, আল্লাহ পাক তাদের সংখ্যা বৃদ্ধি করুন। আর ভালো মানুষও আছেন, এমন নয় যে সমাজে ভালো মানুষ একদমই শূন্য, আর মানুষ পাচ্ছেও এবং মাশাআল্লাহ তাদের উপকারও হচ্ছে, তাদেরকে দোয়া দেয় এবং রিকমেন্ড করে যে ভাই তাকে দিয়ে কাজ করাও। কিন্তু একটি ঘর নির্মাণকারী অনেক সময় কান ধরে তাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কার দ্বারা কাজ করিয়েছেন, সে কান ধরে বলবে আমি যার দ্বারা কাজ করিয়েছি, আমি তো তার নামও উচ্চারণ করতে চাই না যেন তুমিও ক্ষতিগ্রস্ত না হও। অনেক সময় এমনও হয় যে ভাই তাকে দিয়ে করাও, তো আপনি এমন কাজ করুন যেন মানুষ আপনার থেকে পরে রিকমেন্ড করে যে ভাই এর থেকে ক্রয় করো, তার থেকে নাও, তার থেকে বানাও, এর দ্বারা কাজ করাও, তার কাছে যাও, তার কাছে জিনিস রাখো, তার কাছে আমানত রাখো, যাতে ইনশাল্লাহ এতে আপনি ধোকা এবং আপনি প্রতারিত হবেন না আল্লাহ চাইলে। স্মরণ রাখবেন, নিজের অনিষ্টতা থেকে বাঁচানো এটাও নেকি, এক তো অনিষ্টতা থেকে বাঁচা, কিন্তু স্বয়ং আপনি আপনার অনিষ্টতা থেকে, অর্থাৎ আপনার দ্বারা মানুষের যে ক্ষতি হয়, যদি আপনি আপনার সত্তাকে কারো ক্ষতি করা থেকে যদি আপনার সত্তাকে বাঁচিয়ে রাখেন যে এটা তো আপনার আয়ত্তে আছে না, তো এটাও নেকি। আর অনেক উৎকৃষ্ট নেকি, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখাই কল্যাণ।